বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত আলাইকুমুল মাইতাত ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজীরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি ওয়াল-মুনখানিকাতু ওয়াল-মাউকুযাতু ওয়াল-মুতারাদ্দিয়াতু والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا
তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 24 এপ্রিল, 11 বৈশাখ এবং ফার্সি 4 উর্দিবেহেশত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53 মিনিটে। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে ও ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা bangla@parstoday.com। এবারে আমাদের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে পাকিস্তানে মার্কিন সেনা মোতায়েনের প্রস্তাবের ব্যাপারে ইসলামাবাদের প্রতিক্রিয়া এবং করোনা সংক্রমণের ভয়াবহতায় ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখার দাবি সম্পর্কে আলাদা 2টি প্রতিবেদন শুনতে পাবেন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ফিলিস্তিনের পবিত্র আল কুদস শহরে মুসল্লিদের উপর ইহুদিবাদীদের হামলা, কঠোর নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউরোপের ইউক্রেনের প্রেসিডেন্ট, অবন্ধু সুলভ দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মস্কো। বাংলাদেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 83 জনের মৃত্যু, ভারতের ভ্যারিয়েন্ট এলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন ভোট করায় পশ্চিমবঙ্গে এত করোনা বেড়েছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইহুদিবাদী অধিকৃত ফিলিস্তিনের আল কুদস শহরে গতকাল ইহুদিবাদী সেনারা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিন মুসলমানদের উপর যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। একই সঙ্গে সংগঠনটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ এই সংহতি প্রকাশ করে। একই সঙ্গে ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ফিলিস্তিনি মুসলমানদের প্রতিরোধ সংগ্রামকে বীরত্বপূর্ণ বলে উল্লেখ করেছে সংগঠনটি। আল কুদস শহরে গত কয়েকদিন ধরে ইহুদিবাদী সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের উপর সহিংসতা চালাচ্ছে। এই অবস্থায় হিজবুল্লাহ বলেছে তারা সম্মানিত ফিলিস্তিনি জাতির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। সর্বশেষ সংঘর্ষ শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যায় এবং শুক্রবার সকাল পর্যন্ত যা চলে। এতে ফিলিস্তিনি নারী শিশুসহ 105 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি সেনারা 50 জন ফিলিস্তিনিকে আটক করেছে। ইহুদিবাদী ইসরায়েলের দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী অনলাইন দৈনিক রাই আল ইয়াউম এর সম্পাদক আব্দেল বারি আতওয়ান তার টুইটার পোস্টে কথা বলেছেন। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি বিমান লক্ষ্য করে সিরিয়া থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নেজেব মরুভূমির দিমোনা পরমাণু স্থাপনার 20 কিলোমিটার দূরে গিয়ে আঘাত আনে। এ সম্পর্কে আবদেল বারি আতওয়ান বলেছেন, ইসরায়েল তাদের আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে এতদিন যে প্রচার প্রপাগান্ডা চালিয়ে আসছিল তার জারি চুরি ফাঁস হয়ে গেছে এবং সংঘাতের পুরনো সমস্ত সমীকরণ বদলে যাবে। এই ক্ষেপণাস্ত্রকে আয়রন ড্রোম শনাক্ত করতে পারেনি এবং একে ভূপাতিত করতে পারেনি। তেল আবিব দাবি করেছে, তাদের জঙ্গি বিমান লক্ষ্য করে সিরিয়া থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দিমোনা পরমাণু স্থাপনার কাছে গিয়ে পড়ে। তবে ক্ষেপণাস্ত্রের গতিপথ দেখে ধারণা করা যায় যে সম্ভবত দিমোনা পরমাণু স্থাপনা লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই ঘটনার পর বহু গণমাধ্যমে এর সঙ্গে ইরানকে জড়ানোর চেষ্টা করেছে। রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের উপপ্রধান এবং দোনবাস সংকট বিষয়ক আন্তর্জাতিক ত্রিপক্ষীয় গ্রুপের অন্যতম আলোচক আলেক্সি রজনিকভ বলেছেন, আমাদের প্রেসিডেন্ট যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুদেশ রাশিয়া যেতে পারেন না এবং এমন কোনো ব্যক্তির সঙ্গে বৈঠক করতে পারেন না যিনি শত্রুপক্ষের নেতৃত্বে রয়েছেন। শুক্রবার ক্রেমলিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, যদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক করতে চান, তবে আমি তার সঙ্গে যে কোনো সময় মস্কোয় সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছি। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সরকার বিগত বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ধ্বংস করতে বহু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ইউক্রেনের কর্মকর্তারা যদি দোনবাস অঞ্চলের উত্তেজনা নিয়ে কথা বলতে চান, তাহলে তাদেরকে আগে দোনেস্ক এবং লুহানেস্ক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবন্ধুসুলভ দেশগুলোর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য একটি ডিক্রিতে সই করেছেন। ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যখন রাশিয়ার কূটনৈতিক টানাপোড়েন মারাত্মক হয়ে পড়েছে, তখন তিনি এই নির্দেশ দিলেন। গতকাল প্রেসিডেন্ট পুতিন রাশিয়ায় অবস্থিত বিদেশি মিশনগুলোতে স্থানীয় যে সমস্ত লোকজন কাজ করছেন তাদের সংখ্যা কমানোর নির্দেশ সম্বলিত আইনে সই করেছেন। পাশাপাশি তিনি অবন্ধুসুলভ দেশগুলোর তালিকা দেওয়ার কথা বলেছেন, যে দেশগুলোর বিরুদ্ধে নানামুখী সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের ওয়েবসাইটে এরই মধ্যে এই আইন প্রকাশ করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 83 জন মারা গেছেন। এদিকে জনসাধারণের চলাচলের সুবিধা বিবেচনা করে শিগগিরই গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 83 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট 10,952 জন। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 2,697 জন। দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট 7,42,400 জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 20,571টি, আর পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 13.11%। এদিকে জনসাধারণের চলাচলের সুবিধা বিবেচনা করে চলমান লকডাউন শেষে গণপরিবহন চালুর কথা ভাবছে সরকার। আজ শনিবার সকালে বরিশাল সড়ক জোন বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তবে লকডাউন শিথিল করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণপরিবহনে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এগুলো ব্যবহার বাধ্যতামূলক থাকবে। তাছাড়া লকডাউনের আগে গণপরিবহনের অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল সেই ভাড়ার অতিরিক্ত নিলে গণপরিবহনকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের। এদিকে আগামীকাল থেকে মার্কেট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল গণমাধ্যমকে বলেছেন, দেশের মানুষের জীবন ও জীবিকার কথা বিবেচনায় রেখে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খোলার পাশাপাশি গণপরিবহন এবং সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস খোলার কথা চিন্তা করছে সরকার।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবার বিশ্ব সংবাদে। বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের ডাবল ভেরিয়েন্টে সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় বেশি পরিলক্ষিত হচ্ছে। আমাদের দৃষ্টি রাখতে হবে ভারতের ডাবল ভেরিয়েন্ট যেন বাংলাদেশে প্রবেশ না করে। আজ দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারতের ডাবল ভেরিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই ভারতের ডাবল ভেরিয়েন্ট যাতে বাংলাদেশে প্রবেশ না করে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নিতে হবে। এজন্য ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের অবশ্যই কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। এ সময় ডাক্তার শারফুদ্দিন আহমেদ জিরো ভাইরাস এবং অ্যান্টিজেন টেস্ট নিয়ে কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় নির্দেশ দেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন এবং বিজেপি সরকারকে টার্গেট করে বলেছেন, বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন ভোট করায় করোনা এত বেড়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ একনাগাড়ে বেড়ে চলার মধ্যে একদিনে 3,46,786 জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে 2,624 জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে এটি সর্বোচ্চ রেকর্ড। এই নিয়ে পরপর তিন দিন আক্রান্তের সংখ্যা 3,00,000-এরও বেশি হয়েছে। অন্যদিকে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে গতকাল শুক্রবার রাতে অক্সিজেনের অভাবে 20 জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের শীর্ষ স্তরের এক কর্মকর্তা আজ শনিবার ওই তথ্য জানিয়েছেন। অক্সিজেনের অভাব দিল্লিতে কী ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে তা ওই ঘটনায় ফের প্রকাশ্যে এলো। এর আগে দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে 25 জন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছিল। এদিকে কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কোনো কর্মকর্তাকে ছেড়ে কথা বলা হবে না বলে জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। প্রয়োজনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলেও শনিবার হুঁশিয়ারি দিয়েছে আদালত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল শুক্রবার সকাল 8টা থেকে আজ শনিবার সকাল 8টা পর্যন্ত দেশে 3,46,786 জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে 2,624 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। সরকারি সূত্রে প্রকাশ, ভারতে এ পর্যন্ত 1,46,10,481 জন করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছেন 1,89,544 জন। সুস্থ হয়েছেন 1,38,67,997 জন।
ভারতের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের বার্তাটি শুনলেন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের একটি বিমান ঘাঁটিতে এবং বিশ্বের সর্ববৃহৎ তেল স্থাপনায় আরামকোর উপর নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল শেষ বেলায় এ তথ্য জানান। তিনি বলেন, ইয়েমেনের তৈরি কাসেপ 2K ড্রোন সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। একই লক্ষ্যবস্তুতে হামলা চালানোর একদিন পর নতুন করে এই হামলা চালানো হয়। জেনারেল সারি বলেন, শুক্রবার ভোরে সৌদি আরবের জিজান প্রদেশের আরামকো তেল স্থাপনায় সামাত 3 ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পাশের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পাকিস্তানের প্রেসিডেন্ট আরেফ আলাভি বলেছেন তারা সে দেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নেবে না এবং আফগানিস্তানে সেনা অভিযান চালানোর জন্য পাকিস্তানের ভূমিকাকে ব্যবহার করতে দেওয়া হবে না। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরেফ আলাভি বলেছেন তারা সেদেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নেবে না এবং আফগানিস্তানে অভিযান চালানোর জন্য পাকিস্তানের ভূমিকা ব্যবহার করতে দেওয়া হবে না। পাক প্রেসিডেন্ট মার্কিন রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউস পাকিস্তানে মার্কিন গোয়েন্দা সংস্থার উপস্থিতি কিংবা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তাদের বেশিরভাগকে পাকিস্তানে মোতায়েন রাখার প্রস্তাব সম্পর্কে বলেছেন, এ বিষয়ে আমাদের কাছে খুব বেশি তথ্য নেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য পাকিস্তান যেন মার্কিন ঘাঁটিতে পরিণত না হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে আফগানিস্তানের উপর নজরদারি রাখার জন্য পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি চলতি বছর 11 সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেছেন, ইসলামাবাদ আফগান শান্তি প্রক্রিয়ায় অবদান রাখতে চায়, তবে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা কার্যক্রম কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য হোয়াইট হাউসের প্রস্তাবের বিরোধিতা করা থেকে বোঝা যায় ইসলামাবাদ সরকার ওয়াশিংটনকে সহযোগিতার নেতিবাচক পরিণতিকে মেনে নিতে প্রস্তুত নয়। গত বছর ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয়েছিল। ওই চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্রকে অবশ্যই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিতে হবে। এ কারণেই বর্তমানে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে এনে পাকিস্তানে মোতায়েন রাখা নিয়ে কথাবার্তা হচ্ছে। অন্যদিকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আফগানিস্তানেও নানান প্রতিক্রিয়া হয়েছে। আফগান পার্লামেন্টের কোনো কোনো সদস্য সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পাকিস্তানে মার্কিন সামরিক সরঞ্জাম স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা অনুযায়ী মার্কিন সেনারা চলে গেলেও তাদের সামরিক সরঞ্জাম আফগানিস্তানে থেকে যাবে। আফগানিস্তানে গত 2 দশক ধরে সহিংসতা কারণ সেদেশে ন্যাটো ও মার্কিন বাহিনীর উপস্থিতি। এ অবস্থায় পাকিস্তানের প্রেসিডেন্ট এজন্য চিন্তিত যে তার দেশে মার্কিন সেনা উপস্থিতি তালেবানদের সৃষ্ট নিরাপত্তাহীনতা আরও বাড়াবে এবং পাকিস্তানকে গভীর সংকটের দিকে ঠেলে দেবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। প্রতিবেশী দেশ ভারতে করোনার ভয়াবহ সংক্রমণ ভয়াবহ রূপ নেয়ায় সেদেশের সাথে বাংলাদেশের সবগুলো স্থলবন্দর বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন।
প্রতিবেশী দেশ ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় সেদেশের সাথে বাংলাদেশের সবগুলো স্থলবন্দর বন্ধ রাখার দাবি জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিমধ্যে বিশ্বে সংক্রমণের হারে সবার ঊর্ধ্বে উঠে গেছে ভারত। দেশটিতে সংক্রমণ পরিস্থিতি মারাত্মক পর্যায়ে চলে গেছে। সীমান্ত সংলগ্ন পশ্চিমবাংলায় সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে। তিনি মনে করেন, এ অবস্থায় দুদেশের মাঝে স্থলপথে যাতায়াতের সীমান্তগুলো আপাতত বন্ধ রাখা দরকার। করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্রথম থেকেই সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় একটা গা ছাড়া ভাব নিয়ে এগিয়েছে। তারা দলীয় রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থেকেছে, করোনাকে গুরুত্ব দেয়নি। রাজনৈতিক ওই সমস্ত সিদ্ধান্তগুলো আজকে আমাদের পরিস্থিতিকে ভয়ঙ্কর করে তুলেছে।
সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। জনগণের কল্যাণের তৎকা না করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন ছিল ব্যস্ত। করোনা মোকাবেলার প্রধান যে খাত স্বাস্থ্যসেবা, সে খাত গত এক বছরেও সক্ষমতা বাড়েনি।
এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। সরকার যথাযথভাবে করোনা টিকা সংগ্রহ করতে না পারলে বহু মানুষ মৃত্যু ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ। এ অবস্থায় একক দেশ হিসাবে ভারত থেকে টিকা আমদানিকারক বেসরকারি প্রতিষ্ঠান ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনাজ বলেছেন, আমরা সেরাম ইনস্টিটিউটকে টিকা পেতে অগ্রিম টাকা দিয়েছি, সুতরাং আমাদেরকে চুক্তিমাফিক টিকা সরবরাহ করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেবার পর তিনি সাংবাদিকদের আরো বলেন,
এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে এতদিন ধরে বলে আসছি এবং আমরা যেটা বিশ্বাস করি জানি যে ভারত বাংলাদেশের বন্ধু, এইটা তো এখন দেখার একটা সময় হয়েছে আমাদেরকে, দেশ এইটা এই ব্যাপারটা তো ডেফিনেটলি আমাদেরকে দেখতে হবে। এত মিষ্টি মিষ্টি কথা শোনার দরকার নেই, আমরা ওদের কাছ থেকে কোনো মানে দয়া চাচ্ছি না।
ভারতে করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায় টিকা পেতে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, অ্যাস্ট্রোজেনেকার পাশাপাশি বিকল্প উৎস থেকে করোনা ভাইরাসের টিকা পেতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, সেরাম ইনস্টিটিউট থেকে প্রতিশ্রুত ভ্যাকসিন পেতে সার্বক্ষণিকভাবে ভারতের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে সরকার।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ফিলিস্তিনের পবিত্র আল কোদস শহরে মুসল্লিদের উপর ইহুদিবাদীদের হামলা, কঠোর নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট, অবন্ধু সুলভ দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মস্কো। বাংলাদেশে চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আরও 83 জনের মৃত্যু। ভারতের ভেরিয়েন্ট এলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি। বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন ভোট করায় পশ্চিমবঙ্গে করোনা এত বেড়েছে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের নৈশ অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ।
Говорит Тегеран.